ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতে এখন মঙ্গলবার রাত, আর এখানে মঙ্গলবার দুপুর। আজ রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতার রিপোর্ট।
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী ট্যাঙ্কারটি নদীতে ডুবে যায়।
আরও রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতার প্রতিবেদন।
আইএসআই এর নির্দেশে সিমি নাশকতার ছক, গোটা দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে।
ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য ফখরুল আহসান শেলির সাক্ষাৎকার।
সোসাইটির লক্ষ্য হচ্ছে গিয়ে নতুন প্রজন্মের ছেলে মেয়েগুলো যারা আছে তাদেরকে আমাদের কালচারটা ফুটিয়ে তুলে ধরা।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন বিশ্ব সংবাদ পড়ছি ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের জেরার কৌশল বিষয়ে সেনেটে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের আগে মঙ্গলবার বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং সেনা স্থাপনাসমূহ কড়া নিরাপত্তার আওতায় আনা হয়েছে। 6,000 পৃষ্ঠার প্রতিবেদনে জেরা করবার জটিল ও কঠিন কৌশল বর্ণনা করা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠে রেখে জেরা করা, ঘুমোতে না দেয়া বা ওয়াটার বোর্ডিং সহ জেরার নানা আলোচিত ও বিতর্কিত কৌশল বলা হয়েছে ওই রিপোর্টে। রিপোর্ট প্রকাশ হওয়ার প্রভাব নিয়ে ওবামা প্রশাসনের উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডায়ান ফেইনস্টেইনকে টেলিফোনেই সতর্ক করেছিলেন। হোয়াইট হাউস মুখপাত্র জস আর্নেস্ট বলেছেন সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিস্টার ওবামা 2009 সালে প্রেসিডেন্ট হয়ে তথাকথিত বর্ধিত জেরার কৌশল নিষিদ্ধ করেন। আর্নেস্ট বলেন প্রেসিডেন্ট মনে করেন কি ঘটেছিল তা জানার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের জনগণের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী চাক হেগেলের বাগদাদ সফরের ঘোষণার পর ইরাকি প্রধানমন্ত্রী ইসলামিক স্টেট জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বেশি করে বিমানবাহিনীর সাহায্য চেয়েছেন। চাক হেগেলের সঙ্গে বৈঠকের শুরুতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন ওই জঙ্গি যোদ্ধাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বর্ধিত কলেবরের বিমান আক্রমণ ভূমিতে ইরাকি বাহিনীর মনোবল বাড়াবে এবং জঙ্গিদেরকে হঠাতে তারা সক্ষম হবেন। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণ শুরুর 4 মাস পর চাক হেগেল বাগদাদ সফরে গেলেন। দ্বিতীয় পর্বে ইরাক ছাড়াও যুক্তরাষ্ট্র সিরিয়ায় জঙ্গিদের লক্ষ্য করে বিমান আক্রমণ বিস্তৃত করেছে। বাগদাদে পৌঁছে চাক হেগেল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা সদস্যদের লক্ষ্য করে বলেছেন এই যুদ্ধে ফলাফল আসলে নির্ভর করছে ইরাকের উপর।
Just as in Afghanistan, it is their country. They have to lead. They are the ones that are going to.
তিনি বলছিলেন আফগানিস্তানের মতোই এটি তাদের দেশ, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে, আর এর ফলাফল যা হবে তার দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আমরা তাদেরকে সাহায্য করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, পরামর্শ দিতে পারি এবং তাই আমরা করে চলছি। সোমবার হেগেল বলেন উত্তর ও পশ্চিম ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের কাছে বেদখল হওয়া ইরাকি ভূমি পুনর্দখলে ইরাকি বাহিনী বেশ অগ্রগতি সাধন করেছে। বাংলাদেশের সুন্দরবনের শেলা নদীতে একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে গেছে ওটি সাউদার্ন স্টার 7 নামের একটি জ্বালানি তেলবাহী জাহাজ। মঙ্গলবার বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে শেলা নদীতে জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজ থেকে নদীতে তেল ছড়িয়ে পড়েছে। কোস্টগার্ড সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।
বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পর তা থেকে প্রচুর পরিমাণে তেল নদীতে ছড়িয়ে পড়েছে। তারা জানিয়েছেন ছড়িয়ে পড়া তেলের ব্যাপ্তি প্রায় 20 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ট্যাঙ্কারটিতে 358,000 লিটার তেল ছিল। তেল ছড়িয়ে পড়ায় শেলা নদীতে 6 প্রজাতির ডলফিন সহ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। এদিকে ডুবে যাওয়া ট্যাঙ্কার সাউদার্ন স্টারের 8 জন নাবিকের মধ্যে 7 জন সাঁতার কেটে তীরে পৌঁছালো জাহাজের মাস্টার মুখলেসুর রহমান নিখোঁজ রয়েছেন। ট্যাঙ্কারটিকে ও নিখোঁজ নাবিককে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও বন বিভাগের ডুবুরিরা কাজ শুরু করেছে বলে কর্মকর্তারা জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইউক্রেন সেনাবাহিনী এবং রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতির আমেজ চলছে। মঙ্গলবারের তথাকথিত নিরাপত্তার দিন পালন করেছেন তারা। বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও পুরো দিনই ছিল শান্ত, শান্তি আলোচনার সব ঠিক রয়েছে। শুক্রবার নাগাদ একটি সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে। ৫ই সেপ্টেম্বর ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইউক্রেন সেনাবাহিনী এবং রুশপন্থী উভয় পক্ষের যোদ্ধারাই। তাদের যুদ্ধে এ পর্যন্ত ১,০০০ জন নিহত হয়েছে। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ভারতে যাচ্ছেন। ভারত রাশিয়া সম্পর্ক এবং এই সফর সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
দিল্লিতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত আর রাশিয়া পুরনো বন্ধু হলেও গত কয়েক বছরে রাশিয়ার পাশাপাশি আমেরিকা, ইসরায়েল ইত্যাদি দেশ থেকে সমর সরঞ্জাম কিনছে ভারত, সেজন্য রুশরা বেশ অসন্তুষ্ট। সম্ভবত এই কারণেই দীর্ঘদিন পরে পাকিস্তানকে হেলিকপ্টার ও অন্যান্য যুদ্ধাস্ত্র বিক্রি শুরু করল রাশিয়া। ভারতে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার কাদাকিন অবশ্য সোমবার বলেন, দিল্লির সঙ্গে সম্পর্ককে ক্ষুণ্ণ করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবার কথা ভাবছে না মস্কো। আসল কথা হল, দুই পুরনো বন্ধুরই নিজস্ব ক্ষোভের কারণ রয়েছে। এই প্রেক্ষাপটেই পুতিনের দিল্লিতে আসা। ভারত মনে করে যুদ্ধাস্ত্র কেনার ব্যাপারে বিভিন্ন দেশ থেকে কেনাকাটাই বুদ্ধিমানের কাজ। আবার রাশিয়ার মত হল, তারাই বা পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে নাই কেন। এখন লক্ষ্য করবার, বুধবার পুতিন দিল্লিতে আসবার পর দুতরফে আলোচনা শেষে দুপক্ষেরই ক্ষোভ প্রশমিত হয় কিনা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের মধ্যপ্রদেশের জেল থেকে পালানো ৫ জঙ্গির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গোয়েন্দাদের আশঙ্কা, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশে খুব শীঘ্রই দেশে বড় ধাঁচের হামলা চালাতে পারে ওই জঙ্গিরা। সব রাজ্যকে ওই ৫ জঙ্গি সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। এ বিষয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
দেশের সরকারি সংবাদ সংস্থার খবর, মধ্যপ্রদেশের জেল থেকে পলাতক ৫ স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমির সদস্য নাশকতার ছক করছে গোটা দেশে, এমনই গোয়েন্দা রিপোর্ট প্রকাশে আসতে দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর নির্দেশে ওই ষড়যন্ত্রের ছক কষা হয়েছে বলে খবর। এর জেরে কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই ৩ রাজ্যে জঙ্গি হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, মোহাম্মদ আজাজউদ্দিন, মোহাম্মদ আসলাম, আমজাদ খান, জাকির হোসেন, সাদিক, মেহমুদ গুর্দু নামে ৫ জঙ্গির খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে, ২০১৩ সালের পয়লা অক্টোবর দলের নেতা ফয়সাল সহ ৫ জেলবন্দি জঙ্গি জেল প্রদেশের মধ্যপ্রদেশের জেল থেকে পালায়, পরে আরো এক জঙ্গি চম্পট দেয়। ওই বছরের ডিসেম্বর মাসে ফয়সাল পুলিশের হাত জালে ধরা পড়ল, বাকি ৫ জন অধরা। সন্দেহভাজনরা এর মধ্যে তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান ও তামিলনাড়ুতে পা দিয়েছে বলে সরকারি সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের রাজধানী নতুন দিল্লিতে এক নারী অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যাক্সি কোম্পানি ইউবারের এক চালক তাকে ধর্ষণ করেছে। এর প্রেক্ষিতে নতুন দিল্লিতে সব ধরনের ওয়েব ভিত্তিক ট্যাক্সি কোম্পানি নিষিদ্ধ করা হয়েছে। নতুন দিল্লির কর্মকর্তারা সোমবার শুধু ওয়েব ভিত্তিক ট্যাক্সি কোম্পানি নিষিদ্ধের ঘোষণা দিলেও মঙ্গলবার তা বর্ধিত করে ৬টি তালিকাভুক্ত রেডিও ট্যাক্সি কোম্পানি ছাড়া সকল ট্যাক্সি নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার ইউবার প্রতিনিধি বললেন, ট্যাক্সি নিষিদ্ধ করবার কোনো আনুষ্ঠানিক ঘোষণা তারা পাননি। এদিকে এক নারী অভিযোগ করেন, শুক্রবার তিনি ইউবারের গাড়িতে ঘুমিয়ে পড়লে ওই ট্যাক্সির চালক ৩২ বছর বয়সী শিবকুমার যাদব তাকে ধর্ষণ করে। সোমবার যাদবকে আদালতে আনা হয়। ভারতীয় পুলিশ রয়টারকে জানায়, ওই ড্রাইভারের ব্যাকগ্রাউন্ড চেক করতে ব্যর্থ হওয়ার কারণে ওই ট্যাক্সি কোম্পানির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, চালকদের ব্যাকগ্রাউন্ড চেক করবার দরকার হয় না। কোম্পানির প্রধান নির্বাহী ট্রাভিস কালেনিক বলেন, ভারতের বাণিজ্যিক পরিবহন লাইসেন্সিং কর্মসূচিতে পরিপূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করবার বিষয়ে ইউবার ভারত সরকারকে সাহায্য করবে। দক্ষিণ ফিলিপাইনে একটি যাত্রীবাহী বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৯ ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, রুরাল ট্রানজিট কোম্পানির একটি বাস মিন্দানাওয়ের মারামাগ শহরের একটি বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের নিহত ও আহতদের অনেকেই ছাত্রছাত্রী। বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ। দক্ষিণ ফিলিপাইনে অতীতে এ ধরনের বাসে বোমা হামলার ঘটনা বেশ ঘটেছে এবং ধারণা করা হয় মুসলমান জঙ্গি এবং চাঁদাবাজরাই এটি করে থাকেন। এ ধরনের অনেকগুলো ঘটনাই ঘটেছে এর আগেও। কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ না করবার সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে প্রতিবাদ বিক্ষোভ। সোমবার নিউ ইয়র্ক শহরে বার্কলে সেন্টারের সামনে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের খেলা চলাকালে রাস্তা বন্ধ করে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। আমি শ্বাস নিতে পারছি না বলে তারা স্লোগান দেন। জুলাই মাসে নিউ ইয়র্কে এরিক গার্নার নামের এক কৃষ্ণাঙ্গকে ড্যানিয়েল পান্তালিও নামের এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা মাটির সঙ্গে গলা চেপে ধরলে সে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। রেডিও বাংলাদেশের সাবেক বার্তা প্রধান ও উপমহাপরিচালক ফয়েজ আহমেদ চৌধুরী ওয়াশিংটনের অদূরে ম্যারিল্যান্ডের সাবারবান হাসপাতালে মারা গেছেন। তাঁর স্ত্রী ডক্টর সাদিয়া আফরোজ চৌধুরী রেডিও বাংলাদেশ ও টেলিভিশনের জনপ্রিয় সংবাদ পাঠিকা ও বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা। ফয়েজ আহমেদ চৌধুরীর মৃত্যুতে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগ গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশওয়াই বিসওয়াল সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি আপত্তিকর মন্তব্য করায় বগুড়ার একটি আদালত যে মানহানির মামলা দায়ের করা হয়েছিল আদালত তা খারিজ করে দিয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়ালকে দুজনের মন্ত্রী বলায় মঙ্গলবার সকালে বগুড়ার একটি আদালতে মানহানি মামলা দায়ের করা হয়। বিকেলে মামলাটি খারিজ করে দেন বিচারক আবুল কালাম আজাদ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন। মামলায় দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে সাক্ষী করা হয়। গত 29 নভেম্বর খুলনা সার্কিট হাউস ময়দানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশওয়াই বিশওয়ালকে দুই আনার মন্ত্রী বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বাদী তার আর্জিতে বলেন, এতে করে দেশে ও বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে, দেশের সকল মানুষের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে। বাদী তার আর্জিতে উল্লেখ করেন, সৈয়দ আশরাফের এ মন্তব্য তার মর্যাদা ও মানহানি সহ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সকল সম্পর্কের বিঘ্ন ঘটিয়েছে। শুধু তাই নয়, সৈয়দ আশরাফ এই মন্তব্য করে দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটিয়ে উভয় দেশের জনগণের মানসিক, সামাজিক ও আর্থিক সংকটের সৃষ্টি করেছেন। এতে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে বলেও মনে করেন তিনি। মামলা খারিজের পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, তিনি জজ কোর্টে আপিল করবেন, তাকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে, একথাও সাংবাদিকদের জানান। ওদিকে পাবলিক প্রসিকিউটর হেলালুর রহমান জানান, মামলার ভিত্তি নেই বলে বিচারক তা খারিজ করে দিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ফাকরুল আহসান শেলি একজন সক্রিয় কর্মী এবং ফ্লোরিডার অরল্যান্ডোতে বাংলাদেশ সোসাইটির এক প্রতিষ্ঠাতা সদস্য। তিনি একজন ব্যবসায়ীও। তিনি রাজনীতিতে সক্রিয়। অরল্যান্ডোর ডেমোক্র্যাটিক পার্টির তিনি একজন সক্রিয় কর্মী। অরল্যান্ডো সফরের সময় সহকর্মী শেগুফতা নাসরিন কুইন ফাকরুল আহসান শেলির সঙ্গে এক সাক্ষাৎকার নেন। এখন শুনুন সেই সাক্ষাৎকারটি।
ফখরুল আহসান শেলি, আপনি বাংলাদেশ সোসাইটির ফাউন্ডার সেক্রেটারি, আপনি রাজনৈতিক দিক থেকে খুবই সক্রিয় একজন কর্মী, আপনি এখানে একজন সফল ব্যবসায়ী। আপনি বাংলাদেশ সোসাইটিতে তো অনেকদিন কাজ করেছেন, বাংলাদেশ সোসাইটির কি লক্ষ্য, আপনারা কেন সংগঠনটি গড়ে তুলেছিলেন?
মূলত আই ওয়াজ অ্যাকচুয়ালি ফাউন্ডার অফ বাংলাদেশ সোসাইটি, এবং বাংলাদেশ সোসাইটির মেইন উদ্দেশ্য ছিল এখানকার কমিউনিটির বাঙালিদেরকে যে কোনো রকম প্রবলেম যদি তারা পড়ে তাদেরকে ফেস করা, আমাদেরকে হেল্প করা, সাহায্য করা। সাপোজ কোনো একজন ভদ্রলোক মহিলার হাজব্যান্ড মারা গেল, তার কোনো উপায় নাই কোনো কিছু করার, তা আমরা সোসাইটির পক্ষ থেকে ডোনেশন করি, হেল্প করার চেষ্টা করি, টু ইউনো হেল্প হিজ ফ্যামিলি, স্পেশালি হিজ কিডস অ্যান্ড আদার স্টাফস। অ্যান্ড তাছাড়াও আপনার আমরা এখানে কি বলে সোসাইটির পক্ষ থেকে আমরা আরও অনেক কিছু করার চেষ্টা করি, যেমন আমরা কোনো ডাক্তার কিংবা ব্লাড ডোনেশন, কিংবা ধরেন সোসাইটির কিছু কালচারাল প্রোগ্রাম, বাঙালি জাতির যে কালচারাল প্রোগ্রামটা, ওটা আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম থেকে আমরা ওটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তারপরে মনে করেন যে সোসাইটির থেকে আমরা যারা এখানকার যারা ছেলে মেয়ে তাদেরকে আমরা ইন্সপায়ার করার জন্য ওদেরকে রিওয়ার্ড প্রোগ্রামে যে আমরা একটা প্রোগ্রাম করেছি এর আগে, যারা এটা কেউ করেনি আমরাই করেছি একমাত্র অলিন্দতে, যারা হাই স্কুল গ্রাজুয়েশন করেছে ছেলেমেয়েরা, এবং ওদেরকে এনকারেজ করার জন্য আমরা ওদেরকে সার্টিফাইড করি, সার্টিফিকেট দেই এবং ক্রেস্ট প্রদান করি। বিরাট অনুষ্ঠান হয়, সাকসেসফুল অনুষ্ঠান। তাছাড়াও ধরেন বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম হয় ফোবানা টোবানা এইসব জায়গায়। আওয়াজে অ্যাকচুয়ালি চিফ কোঅর্ডিনেটর অফ ফোবানা টু লাস্ট ইয়ার ইন অরল্যান্ডো ফ্লোরিডা। মূলত আসলে সোসাইটির লক্ষ্য হচ্ছে গিয়ে সমাজের এই লোকজনদেরকে, আমাদের যে নতুন প্রজন্মের ছেলে মেয়েগুলো আছে যারা আছে, তাদেরকে আমাদের কালচারটা ফুটিয়ে তুলে ধরা, ওদেরকে বোঝায় দেওয়া যে আমরা কোথা থেকে হোয়ারিজ আওয়ার রুটস, বাঙালির যে একটা চিন্তাভাবনা, এটা যদি আমরা ওদেরকে না বলি তারা তো আসলে আমেরিকানাইজ হয়ে যাবে। যার কারণে মেইনলি আমরা আসলে ওগুলি ফোকাস করার চেষ্টা করি এবং ছেলে পেলেদেরকে আমরা এনকারেজ করার চেষ্টা করি যে তোমরা তোমাদের কালচারটা ধরে রাখো, বাংলাটা শেখার চেষ্টা করো যতটুকু পারো তোমরা করতে, ঠিক না?
আপনাদের কি কোনো বাংলা স্কুল আছে এখানে?
আমাদের এখানে কোনো বাংলা স্কুল নাই, তবে আমরা এখানে কিছু কিছু লোকজন আমাদের আছে যারা নাকি বাংলা গান টান শিখায়, যেমন মনে করেন যে গানের অনুষ্ঠানের কিছু ইয়া করে। কিন্তু বাংলা স্কুলে আমাদের একটা চিন্তাভাবনা আছে কিন্তু আমরা এখনও করতে পারিনি এখন আসলে, ওটার জন্য আমরা চেষ্টা করছি, দেখি আমরা ভবিষ্যতে যদি কোনো কমিউনিটি সেন্টার টেন্টার করতে পারি আমরা। এটা তো ডোনেশনের ব্যাপার, ফান্ডের ব্যাপার, প্রচুর ফান্ডের ব্যাপার, তাহলে হয়তো আমরা চেষ্টা করব ওই ধরনের একটা কাজে যাওয়ার জন্য আর কি। এছাড়াও মনে করেন যে কেউ যদি এখানে মারা যায় কিংবা আমরা চেষ্টা করি তাদেরকে সাহায্য করার জন্য, ডেড বডিটাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো যায় এখানে কবর দেওয়ার জন্য, দাফন করার জন্য যা যা প্রয়োজন আমরা সোসাইটির পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করি আর কি।
আপনি তো ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন, এখানে এসেও কি আপনি রাজনীতিতে সংশ্লিষ্ট আছেন?
আমেরিকাতে আমি 1980-তে চলে আসি আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার পর। আমি আবার অ্যাকচুয়ালি মাস্টার্স ডিগ্রি আমার 1982 মাস্টার্স ডিগ্রি ব্যাচ ছিলাম আমরা, তো 1988-এ আমি চলে আসি এখানে এসে। আমি আসলে সত্যি কথা বলতে এখানেও রাজনীতি করতাম, আওয়াজ অ্যাকচুয়ালি ইলেক্টেড সেক্রেটারি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে আমি ছেড়ে দিই, তারপরে আমি অ্যাকচুয়ালি কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভমেন্ট হতে চাই না সত্যি কথা বলতে গেলে, কারণ মূলত আমি অ্যাকচুয়ালি যদিও আমি থাকি আমেরিকায়, আমেরিকার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি মেম্বার অফ ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি টু অলসো, ইউনো।
আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে আপনি কি আমেরিকার মূলধারার রাজনীতিতে আপনি সংশ্লিষ্ট কিনা?
জি, আমি অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক পার্টির একজন মেম্বার, আমার সাথে কমিউনিকেট করে, তারা সবসময় কমিউনিকেট করে, আই এম মেম্বার অফ অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। আমার চিন্তাভাবনা আছে আসলে বাঙালিদেরকে এই এই দেশে যেহেতু থাকি আমরা আজকে অনেক বছর ধরে, আমরা চিন্তাভাবনা হচ্ছে যে এদেশের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত হওয়া এবং আমাদের বাঙালি সমাজকে, বাংলাদেশিদেরকে সাহায্য করা। দেখি কতটুকু পারি এটা বলতে পারছি না এখনো, তবে আই এম ভেরি বিজি উইথ মাই বিজনেস টু অ্যাকচুয়ালি, ম্যাটার অফ ফ্যাক্ট ইজ টাইম ইজ এ ফ্যাক্টর।
আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলুন।
আমার ব্যবসাটা, আমি অ্যাকচুয়ালি হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি ওনার। আমি অ্যাকচুয়ালি একটা 7-Eleven একটা কর্পোরেট স্টোর, ওই কর্পোরেট স্টোরে আমি একটা ফ্র্যাঞ্চাইজি ওনার আর কি।
ফখরুল হাসান শেলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। আর হ্যালো ওয়াশিংটনের বিষয় বাংলাদেশ ক্রিকেট এবং আসন্ন বিশ্বকাপ। কিছুদিন আগেও আমেরিকান মহিলারা বাড়িতে সন্তান প্রসব করার কথা কল্পনাও করতে পারতেন না, কিন্তু বর্তমানে এর সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেক সন্তান সম্ভাবা মা হাসপাতালে ডাক্তারের কাছে না যেয়ে বরং বাড়িতেই প্রশিক্ষিত ধাত্রীর কাছেই প্রসূতিকালীন সেবা শুশ্রূষায় এবং সন্তান প্রসব করতেই আগ্রহী হয়ে উঠছেন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জুলি টাবোর বিস্তারিত রিপোর্টটি শুনুন। বাংলাদেশের মতো আমেরিকায় অনেক মহিলাই আজকাল বাড়িতে সন্তান প্রসব করতে পছন্দ করেন। সম্প্রতি বেথ ড্রেক বাড়ির মনোরম পরিবেশে তার সন্তানের জন্ম দিলেন। বেথ তার বোনকে হাসপাতালে সন্তান প্রসব করতে দেখেছিলেন আর তখনই সিদ্ধান্ত নেন তাঁর নিজের সন্তানের জন্ম বাড়িতেই হবে। তিনি বললেন,
fully taken care of, but He was crying and alone.
আমি দেখলাম বাচ্চাকে জন্মের পরপরই মার কাছ থেকে নিয়ে গেল। বাচ্চাকে কাপড়ে জড়িয়ে যত্ন করে টেবিলের ওপরে শুইয়ে রাখলেও সে কাঁদছিল। আমি কিন্তু তখনই ঠিক করেছিলাম আমার সন্তানের আগমন পৃথিবীতে এভাবে নয়, বরং সন্তান ভূমিষ্ঠের সঙ্গে সঙ্গে আমি তাকে নিবিড় মমতায় আমার বুকেই রাখব। ড্রেক এবং তার স্বামী ডেরেক মারি ব্রিন রথম্যানকে ধাত্রী হিসেবে ঠিক করলেন। মিস রথম্যান সার্টিফিকেটধারী প্রশিক্ষিত নার্স এবং ধাত্রী। তিনি ১৯৯৬ সাল থেকে ধাত্রী হিসেবে কাজ করছেন। বেথ বললেন,
changing positions and would be there to rub my back, and I think that was the most
মারি আমাকে মালিশ করে দিচ্ছেন, সময় সময় এপিঠ ওপিঠ করে শুতে বলছেন, প্রসবের সময় এই অভিজ্ঞতা সত্যি অভূতপূর্ব। মারি সারাটা সময় আমার কাছেই ছিলেন, সন্তান ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে বাচ্চাকে আমার বুকে দিয়ে দিলেন, আমিও এই পৃথিবীতে নিবিড় মমতায় তাকে বুকে তুলে নিলাম। আমার জীবনের নতুন অধ্যায় আমরা শুরু করলাম এক নরম কোমল আবেশের মধ্য দিয়ে, সে এক অদ্ভুত ভালো লাগার অভিজ্ঞতা। আমেরিকায় হাসপাতালেই মহিলারা সাধারণত সন্তান প্রসব করেন, তবে বর্তমানে বাড়িতে সন্তান প্রসবের ঘটনা কম হলেও প্রশিক্ষিত ধাত্রীর সাহায্যে অনেক মহিলাই চান বাড়ির পরিচিত পরিবেশে বাচ্চা প্রসব করতে। মারি বললেন, বিশ্বের অনেক দেশেই আমেরিকার তুলনায় শিশু মৃত্যুর হার অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রে গর্ভবতী অবস্থায় স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য বিমার চাইতে ওই সময় প্রয়োজন মাতৃমঙ্গল পরিষেবার। বস্টন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ইউজিন ক্লার্ক বললেন, ধাত্রীর সাহায্যে বাড়িতে সন্তান প্রসব নিরাপদ কিনা সে সম্পর্কে যে উদ্বেগ রয়েছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই ভিত্তিহীন। তবে তিনি বললেন, এক্ষেত্রে সমন্বয়ক পদ্ধতি ভালো কাজ করে, অর্থাৎ গর্ভকালীন সময়ে কম খরচে নিরাপদ থাকা সম্ভব। প্রফেসর ইউজিন বললেন,
Many evidence suggests that an integrated system where midwives do what's often called primary care, first line care.
তিনি বললেন, অতীত অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে প্রসব সংক্রান্ত সমন্বিত প্রাথমিক পরিচর্যায় প্রসূতি পরিচর্যা বলে চিহ্নিত কাজগুলি বিশেষজ্ঞরা যা করেন, একই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু প্রশিক্ষিত ধাত্রীরাই সাবধানতার সঙ্গে নিরাপদে করতে পারেন। বেথ ড্রেক বাড়িতে সন্তান প্রসবের পক্ষে কাজ করছেন। মহিলাদের সাহস দেওয়া, তাদেরকে এ বিষয়ে শিক্ষিত করে তোলা, সর্বোপরি সন্তান প্রসবের ক্ষেত্রে প্রসূতি মায়েরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়ে তিনি কাজ করছেন। এবারে ইংরেজি শিক্ষার আসর, টক টু আস।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন টক টু আসে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমি আনিস আহমেদ আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া।
শুভেচ্ছা স্বাগতম আমার তরফ থেকেও।
আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম ফার্স্ট এবং সেকেন্ড পার্সনে শ্যাল এবং উইলের ব্যবহার নিয়ে।
হ্যাঁ, আপনি বলেছিলেন যে ফার্স্ট পার্সনে উইল ব্যবহার করা হয় প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি অর্থে, আর শ্যাল ব্যবহার করা হয় সাধারণ ভবিষ্যৎ বোঝাতে। তবে সেকেন্ড পার্সনে কিন্তু সেটা একদম বিপরীত।
হ্যাঁ, সেকেন্ড পার্সনে উইল ব্যবহার করা হয় সাধারণ ভবিষ্যৎ বোঝানোর জন্য, এবং শ্যাল ব্যবহার করা হয় প্রতিজ্ঞা, নির্দেশ কিংবা প্রতিশ্রুতি অর্থে।
আপনি অবশ্য বলেছিলেন যে আজ আমরা থার্ড পার্সনে উইল এবং শ্যাল ব্যবহারের নিয়ম নিয়ে কথা বলবো।
তা অবশ্য বলেছিলাম। সেকেন্ড পার্সনের মতো এই থার্ড পার্সনেও উইল এবং শ্যাল ব্যবহারের নিয়ম কিন্তু একই।
তার মানে এই যে থার্ড পার্সনে উইল ব্যবহার করা হয় সাধারণ ভবিষ্যৎ বোঝাতে, এবং শ্যাল ব্যবহার করা হয় প্রতিজ্ঞা, নির্দেশ বা প্রতিশ্রুতি বোঝানোর ক্ষেত্রে।
একদম ঠিক বলেছ। এখন তাহলে আমি থার্ড পার্সনে উইল ব্যবহার করে একটা করে সেন্টেন্স দিচ্ছি, তুমি সেই সব সেন্টেন্সে শ্যাল ব্যবহার করো। প্রথম সেন্টেন্স, হি উইল গিভ আ স্পিচ টুমরো।
He shall give a speech tomorrow.
She will write a note to her boss.
She shall write a note to her boss.
They will invite the manager.
They shall invite the manager.
The school will remain closed tomorrow.
The school shall remain closed tomorrow.
তাহলে শতরূপা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এখানে এই থার্ড পার্সনে যখনই আমরা শ্যাল ব্যবহার করেছি তখনই এর অর্থ হয়েছে প্রতিজ্ঞা, সংকল্প অথবা আদেশ, নির্দেশ। উদাহরণ হিসেবে শেষের বাক্যটি লক্ষ্য করো।
তার মানে দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজ টুমরো, এই বাক্যটি তো?
হ্যাঁ, এই বাক্যে স্পষ্টত এক ধরনের আদেশ বা নির্দেশ রয়েছে। কর্তৃপক্ষ হয়তো বলছেন কিংবা নির্দেশ দিচ্ছেন যে দ্য স্কুল শ্যাল রিমেইন ক্লোজ টুমরো।
আর এই কথাটা যদি আমি আমার বন্ধুকে বলি তাহলে কি বলবো? দ্য স্কুল উইল রিমেইন ক্লোজ টুমরো।
এই তো, একদম ঠিক বলেছো।
আর নেতিবাচক বা নেগেটিভ সেন্টেন্সে উইল বা শ্যালের ব্যাপারটা কিরকম হবে?
নেগেটিভ সেন্টেন্সে এই উইল এবং শ্যালের নিয়ম কিন্তু একই রকম, শুধু ওই সব বাক্যে নট বসাতে হবে। তাহলে এসো একটু প্র্যাকটিস করা যাক। প্রথম বাক্য, আই শ্যাল গো টু স্কুল টুমরো।
আই শ্যাল নট গো টু স্কুল টুমরো।
আর এই নেগেটিভ সেন্টেন্সে সংক্ষিপ্ত ভাবে যদি অক্সিলারি ভার্ব ব্যবহার করো,
আই শ্যান্ট গো টু স্কুল টুমরো।
ইউ উইল ওয়াচ দিস মুভি নেক্সট উইক।
You will not watch this movie next week.
আর সংক্ষেপে?
You won't watch this movie next week.
They will meet me next Tuesday.
They will not meet me next Tuesday.
আর সংক্ষেপে?
They won't meet me next Tuesday.
তাহলে শতরূপা, এবার নিশ্চয়ই উইল এবং শ্যালের পার্থক্যের ব্যাপারটা পরিষ্কার হয়েছে এবং এর সংক্ষিপ্ত ফর্ম মানে won't আর shan't শেখা হলো। এখন তো আর সময় নেই, অবশ্য আগামী অনুষ্ঠানে আমরা should এবং would নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তবে তার আগে জানিয়ে রাখি, টক টু আসের ভিডিও সংস্করণ আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com।
টক টু আসের এই সংকলন থেকে ওঠার আগে
আমি শতরূপা বড়ুয়া
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সেলিম হোসেন।
2001 সালের 11 সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের জেরার কৌশল বিষয়ে সেনেটে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের আগে মঙ্গলবার বিদেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এবং সেনা স্থাপনাসমূহ কড়া নিরাপত্তার আওতায় আনা হয়েছে। 6000 পৃষ্ঠার প্রতিবেদনে জেরা করবার জটিল এবং কঠিন কৌশল বর্ণনা করা হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠে রেখে জেরা করা, ঘুমোতে না দেয়া বা ওয়াটার বোর্ডিং সহ জেরার নানা আলোচিত এবং বিতর্কিত কৌশল বলা হয়েছে ওই রিপোর্টে। রিপোর্ট প্রকাশ হওয়ার প্রভাব নিয়ে ওবামা প্রশাসনের উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডায়ান ফেইনস্টেনকে টেলিফোনে সতর্ক করে দিয়েছেন। হোয়াইট হাউস মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন সর্বত্রই কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিস্টার ওবামা 2009 সালে প্রেসিডেন্ট হয়ে তথাকথিত বর্ধিত জেরার কৌশল নিষিদ্ধ করেছিলেন। আর্নেস্ট বলেন প্রেসিডেন্ট মনে করেন কি ঘটেছিল তা জানার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের জনগণের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের চাক হেগেল বাগদাদ সফরের ঘোষণা দেওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী ইসলামিক স্টেট জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও বেশি বিমানবাহিনীর সাহায্য চেয়েছেন। চাক হেগেলের সঙ্গে বৈঠকের শুরুতে ইরাকি প্রধানমন্ত্রী আল হায়দার আল আবাদি বলেছেন ওই জঙ্গি যোদ্ধাদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর পক্ষের বর্ধিত কলেবরের বিমান আক্রমণ ভূমিতে ইরাকি বাহিনীর মনোবল বাড়াবে এবং জঙ্গিদেরকে হঠাতে তারা সক্ষম হবেন। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণ শুরুর 4 মাস পর চাক হেগেল সফর করলেন বাগদাদে। দ্বিতীয় পর্বে ইরাক ছাড়াও যুক্তরাষ্ট্র সিরিয়ার জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা বিস্তৃত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বাগদাদে পৌঁছার পর যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সেনাদের লক্ষ্য করে বলেছেন ওই যুদ্ধে ফলাফল আসলে নির্ভর করছে ইরাকের উপর। ইউক্রেন সেনাবাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতির আমেজ চলছে। মঙ্গলবারের তথাকথিত নিরাপত্তার দিন পালন করেছে তারা। বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটলেও পুরো দিনই ছিল শান্ত।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস এবং প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.